بسم الله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. رمضان شهر একটা দীর্ঘ বিরতির পরে আমরা আজকে আবার আমাদের সেশনগুলো শুরু করতে যাচ্ছি। আল্লাহ আজ্জা জাল্লা সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আল্লাহ আজ্জা জাল্লার ইচ্ছায় আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করব, কারণ সেটি হচ্ছে তাফসীরুল কোরআন আল করিম। কোরআনে করিমের তাফসীর নিয়ে মাসে একটা সেশন করার ইচ্ছা পোষণ আমরা করছি, তৌফিক মিনাল্লাহ আজ্জা ওয়াজ্জাল। প্রত্যেকটা বিষয় সম্পর্কে পড়ার আগে, জানার আগে, সেই বিষয় সম্পর্কে মৌলিক কিছু বিষয় থাকে, সেগুলো যদি জানা না যায় তাহলে মূল বিষয়টা সঠিকভাবে বোঝা বা উপলব্ধি করা কঠিন হয়। যেমন আমরা যখন হাদিস পড়তে যাই, তখন অবশ্যই হাদিস পড়া শুরু করার আগে হাদিস কি এই বিষয়গুলো জানতে হয়। ঠিক তেমনিভাবে তাফসীরুল কোরআন, কোরআন করিমের তাফসীর শুরু করার আগে অবশ্যই তাফসীরুল কোরআন বলতে কি বোঝায়, এই বিষয়টা আমরা কেন পড়ব, কেন জানব, এটা আমাদের জীবনে এটার গুরুত্ব কতখানি, কোরআন কি, কোরআনের পরিচয় কি, কোরআন কাকে বলে, কোরআন কিভাবে নাজিল হয়েছে, কার প্রতি নাজিল হয়েছে, এই সমস্ত কিছু মৌলিক বিষয়গুলো যদি জানা থাকে তাহলে এইগুলা তাফসীরুল কোরআন বুঝতে সহায়তা করবে ইনশাআল্লাহ। তো সে কারণেই আমরা কোরআন করিমের তাফসীর শুরুর আগে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তারপরে আল্লাহ আজিজুল্লাহর ইচ্ছায় এবং আল্লাহ আজিজুল্লাহ যদি আমাদের তৌফিক দেন আমরা তাফসীর শুরু করব। এই ইন্ট্রোডাক্টরি আলোচনাগুলোর জন্য হয়তো আমাদের দুই একটা সেশন প্রয়োজন হবে, সেগুলো শেষ করার পরে মূল তাফসীরে আমরা অনুপ্রবেশ করব ইনশাআল্লাহ। কোরআনে করিমের পরিচয় বা তাফসীরুল কোরআনের জন্য কিছু মূলনীতি রয়েছে, তাফসীরুল কোরআন বিষয়ে কিছু মূলনীতি আছে, সেই মূলনীতিগুলোর মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এবং উলুমুল কোরআন বিষয়ে ওলামায়ে কেরামরা যে সমস্ত বিষয়ে আলোচনা করছেন, তার মধ্যে যেগুলা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তার কিছু সারাংশ হয়তো আমরা আলোচনা করব। এবং এই ক্ষেত্রে আমি যে সমস্ত কিতাব থেকে হয়তো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব, এর মধ্যে থাকবে যেমন আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ আল কাওয়াইদুল হিসান, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ অবশ্য এই বইটার একটা ব্যাখ্যাও দিয়েছেন যেটা শরহুল কাওয়াইদুল হিসান নামে রয়েছে। তারপরে যেমন আত-তিবিয়ান ফি উলুমিল কুরআন আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি রাহিমাহুল্লাহ, তারপরে আলিফ খান আল্লামা সিয়ুতি রাহিমাহুল্লাহ, এবং অনুরূপ আরো কিছু উলুমুল কুরআনের বই থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া আস-সাদাদ। তাফসীরুল কুরআন সম্পর্কে কোরআনের তাফসীর নিয়ে আলোচনার আগে প্রথমত যে মূলনীতিটা আর যে বিষয়টা আমাদের জানা দরকার, যে আমরা তাফসীরুল কুরআনের বিষয়টাকে কিভাবে গ্রহণ করব, বিষয়টাকে আমরা কিভাবে নেব, এবং এটি হল আল কাওয়াইদুল হিসানে আল্লামা আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, এটাই হচ্ছে তার বইয়ের প্রথম কায়দা হিসেবে তিনি এটাকে উল্লেখ করেছেন যে তাফসীরের বিষয়টাকে আমরা কিভাবে নেব, এটাকে কিভাবে আমরা গ্রহণ করব। তার মানে কি যে তাফসীরটা ইলম তাফসীর বা তাফসীরুল কুরআনের বিষয়টাকে আমরা কিভাবে বুঝব, বা এটা কি, এটাকে কিভাবে আমরা গ্রহণ করব, এ বিষয়ে তার এই মূলনীতির মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তি কেউ যদি কোনো পথে চলে, যদি সে সঠিক পথে চলে, সঠিক কাজ করে, এবং সে তার ঘরে যদি সঠিক দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে সফলতা তার জন্য অবশ্যম্ভাবী। একটা লোক যদি সঠিক পথে চলে এবং সঠিক কাজটা করে, এবং সে তার ঘরে যদি সঠিক দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে সফলতা তার জন্য অনিবার্য, সে অবশ্যই সফলতা লাভ করবে। কোরআনে কারীম আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে ঘরে প্রবেশ করো, মানে কি সঠিক পথ দিয়ে বিষয়ে অনুপ্রবেশ করো। প্রত্যেকটা সাবজেক্টে প্রবেশ করবা সেটা তার সঠিক পথ দিয়ে। তাফসীরের এই ইলমের মধ্যে যখন আমরা অনুপ্রবেশ করব, তখন সেখানে আমাদের অনুপ্রবেশটা হতে হবে সঠিকভাবে সঠিক দরজা দিয়ে, এবং সে কারণেই আমাদেরকে জানতে হবে যে এটা সঠিক দরজাটা কি, আমরা তাফসীর জানব কেন, ইলমুত তাফসীর আমরা পড়ব কেন, কিভাবে পড়ব। এই বিষয়গুলো জেনে যদি আমরা ইলমুত তাফসীর পড়তে শুরু করি, তাহলে আমরা সেখানে কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এমনিভাবে প্রত্যেকটা বিষয়, যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বা পথে যখন আমরা হাঁটব, অবশ্যই সঠিক পথ দিয়ে আমাদেরকে হাঁটতে হবে, সঠিক দরজা দিয়ে আমাদেরকে সেখানে প্রবেশ করতে হবে, তাহলে আমরা সফলতা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। القرآن الله عز وجل এই কথাগুলো আল্লামা নাসির আস-সাআদি রাহিমাহুল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এটাকে মানুষের সমগ্র মানব জাতির হিদায়তের জন্য নাজিল করেছেন, তাদের পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন এবং সর্বকালে সর্বসময়ে এই কোরআন মানুষকে সর্বাপেক্ষা সঠিক পথটাই প্রদর্শন করে। কোরআনে করিম সব জায়গায় সব স্থানে সব জায়গার মানুষকে সব সময় সঠিক পথটা প্রদর্শন করে। সে লোকটা সে যে কোনো দুনিয়ার যে কোনো প্রান্তের লোক হোক না কেন, কোরআনে করিম নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে পৃথিবীর সর্বস্থানের প্রত্যেকটা মানুষকে এই কোরআন সর্বাপেক্ষা সরল সঠিক পথ প্রদর্শন করে। এটা হচ্ছে কোরআনে করিমের বৈশিষ্ট্য। কোরআনে করিমে আল্লাহ আজ্জাজাল্লা এই কথাটাই বলে দিয়েছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। মানে কি যে এই কোরআন সেই পথ প্রদর্শন করে যা সর্বাপেক্ষা সরল সঠিক। সুতরাং এই আয়াত থেকে এই বিষয়টা একদম সুস্পষ্ট যে সর্বাপেক্ষা সরল সঠিক পথ প্রদর্শনকারী হচ্ছে কোরআনে করিম। এই হাকিকত বা এই বাস্তবতাটা আমাদের প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে যে কোরআনের প্রদর্শিত পথ বা কোরআনের দিক নির্দেশনা পথ নির্দেশটাই হচ্ছে সবচেয়ে সর্বাপেক্ষা সরল সঠিক। সুতরাং যেহেতু এটাই সর্বাপেক্ষা সরল সঠিক, অতএব আমাদের প্রত্যেককে কোরআনে করিমের নির্দেশনা কোরআনে করিমের হিদায়ত গ্রহণ করতে হবে, তাহলেই আমরা সর্বাপেক্ষা সরল সঠিক পথ প্রাপ্ত হব। এবং এটা কিভাবে, প্রথমত এই বিশ্বাস পোষণ করা যে কোরআনের হিদায়তই হচ্ছে সর্বাপেক্ষা সরল সঠিক হিদায়ত, এর থেকে সঠিক সরল হিদায়ত আর কোনো কিছু হতে পারে না। এই বিশ্বাস রেখে প্রত্যেকটা মুসলিমের মানুষের উচিত যে কোরআনে করিমের যে মানাগুলো আছে, কোরআনে করিমের যে বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলোকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা যেভাবে এটাকে গ্রহণ করছেন ঠিক সেভাবে কোরআনের বিষয়বস্তুকে গ্রহণ করা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের উপর প্রত্যেকের কর্তব্য। সাহাবায়ে কেরামরা কোরআনের তাফসীরকে, কোরআনের মানাকে, কোরআনের বিষয়বস্তুগুলোকে যেভাবে গ্রহণ করছেন আমাদেরকে সেভাবে গ্রহণ করতে হবে। তারা কিভাবে কোরআনের মানাকে বা কোরআনে করিমের তাফসীরকে গ্রহণ করছেন, সাহাবায়ে কেরামরা যখন কোরআনের দশটি আয়াত তারা পড়ছেন, দশটা আয়াত পড়ার সাথে সাথে তারা এই দশটি আয়াতের মানা, এর মধ্যে ইমানের আকীদা সম্পর্কে কি বলা হয়েছে, এর মধ্যে ইলম সম্পর্কে আমল সম্পর্কে কি বলা হয়েছে, এগুলার মধ্যে কি সংবাদ রয়েছে, এগুলার মধ্যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আছে, কি নিষেধ আছে, এই আয়াতগুলো কোন ঘটনার সাথে সম্পৃক্ত এবং সেই ঘটনার বাস্তবতাটা কি, এবং সেই ঘটনার বা সেই কারণের উপলক্ষগুলো কি এবং তার অনুরূপ বিষয়গুলো কি, কোরআনে কেরিমের একটি আয়াত একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো নাজিল হয়েছে, সেই ঘটনার সাথে ঘটনার অনুরূপ বিষয়গুলো কি, সেই বিষয়গুলোর উপর বা যে কারণে কোরআনে কেরিমের একটা আয়াত নাজিল হয়েছে বলে তারা জানতে পারলেন, তখন অনুরূপ কারণ অন্যান্য যে বিষয়গুলো তো বিষয়গুলোতে আছে সেই বিষয়গুলোতেও এই আয়াতের বাস্তবায়ন, এই আয়াতের মধ্যে যে হুকুম আছে সেই হুকুমের বাস্তবায়ন করা এবং সর্বোপরি সেই আয়াতকে সামনে রেখে নিজের নাফসের হিসাব নেয়া, যে আমি এই আয়াতের নির্দেশনাগুলোকে নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারলাম কতটুকু পারিনি এই হিসাব নেয়া। আমি এই আয়াতের উপরে এই আয়াতের নির্দেশের উপরে অটল এবং অবিচল থাকতে পারলাম কি পারলাম না, আমার থেকে কতটুকু ত্রুটি বিচ্ছুতি হলো এবং সেই ত্রুটি বিচ্ছুতিগুলোকে আমি কিভাবে রিকভার করব, এই যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো নিয়েই তারা কোরআনে কেরিমের 10টি আয়াত তিলাওয়াত করতেন এবং এর বেশি তারা যেতেন না। অর্থাৎ 10টা আয়াত পাঠের সাথে সাথে সেই 10টা আয়াতের মধ্যে এই সব বিষয়গুলো আমার ভাই আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ যা আসছে এই আয়াতটি কি ঘটনার সাথে সম্পৃক্ত এবং অনুরূপ ঘটনাবলীতে আয়াতের নির্দেশ কিভাবে বাস্তবায়ন করতে হবে এবং নিজে এই আয়াতের উপরে কতটুকু আমল করতে পারতেছেন এই বিষয়গুলো ওনারা খতিয়ে দেখতেন। অর্থাৎ 10টা আয়াত তিলাওয়াতের সাথে সাথে সেই আয়াতগুলোকে সেই আয়াতগুলোর বিষয়বস্তুকে নিজের জীবনে তারা বাস্তবায়ন করতেন, তারা তাফসীরটাকে এভাবেই তাদের জীবনে গ্রহণ করছেন সাহাবায়ে কেরাম। তো মূল কথা হলো যে আমাদেরকে প্রথমত কোরআনে কারিম সম্পর্কে বিশ্বাস পোষণ করা যে এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা হচ্ছে আমার জন্য সর্বাপেক্ষা সঠিক পথ নির্দেশ। সুতরাং এই কোরআনের নির্দেশনাই আমাকে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত এই নির্দেশনাটা অনুসরণ আমি কিভাবে করব বা নির্দেশনা অনুসরণ বলতে কি বোঝায়, সাহাবায়ে কেরামরা যেটা বুঝছেন যে তারা যখনই কোরআনে কারিমের 10টি আয়াত পড়তেন সাথে সাথে ওই আয়াতগুলোর উপরে তারা আমল করতেন এবং সেই আয়াতগুলোর নির্দেশনাকে নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছেন কতটুকু পারেননি এর জন্য তারা মহাসভা করতেন, নিজে নিজের হিসাব নিতেন এবং এটাকেই বুঝতেন যে তারা প্রকৃত অর্থে কোরআনে কারিমের মানাটাকে গ্রহণ করার অর্থ বা কোরআনে কারিমের আয়াতের বাস্তবতা বা সার্থকতাই হচ্ছে এই জায়গাতে। কোরআনে কারিমের সার্থকতা এই জায়গাটি যে এইটা শুধুমাত্র পড়ার মধ্যেই বা তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, 10টা আয়াত তিলাওয়াতের সাথে সাথে সেই আয়াতগুলোর নির্দেশ সেই আয়াতগুলোর মধ্যে যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলোকে তারা নিজ জীবনে বাস্তবায়ন করতেন এবং এইভাবেই তারা কোরআনের তাফসীর বা মানাটাকে গ্রহণ করতেন। এই বিষয়টা এই মূলনীতিটা প্রথমত আমাদের ভালো করে বুঝতে হবে যে এটাই হচ্ছে তাফসীরের সার্থকতা এই জায়গাতে। এটা বোঝার প্রয়োজন হচ্ছে এই কারণে আমাদের জন্য বেশি প্রয়োজন এই কারণে যে আমাদের সমাজে তাফসীর বলতে কিছু কিচ্ছা কাহিনী বা কোরআনে কারিমের কিছু মুখরোচক ঘটনা কিছু ঘটনা কোরআনে কারিমের কিছু ঘটনাগুলোকে মুখরোচকভাবে বা শ্রুতিমধুরভাবে উপস্থাপন করাটাকেই আমরা মনে করি যে এটি হচ্ছে তাফসীর। বিষয়টা আর আদৌ এরকম না। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ আজ্জা জাল পূর্ববর্তী উম্মার অনেকগুলো ঘটনা বর্ণনা করছেন, আমরা সেই ঘটনাগুলোকে কোরআনের তাফসীর যখন হবে সেই ঘটনাগুলো অবশ্যই বর্ণিত হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ঘটনাগুলো বর্ণনার পিছনে কি উদ্দেশ্য বা ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে, এখান থেকে আমাদের জন্য কি ইবরা আছে? আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা লিউলিল আবসার, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য পূর্ববর্তী জাতি জাতির ঘটনাগুলোর মধ্যে ইবরা আছে, শিক্ষণীয় বিষয় আছে। সেই শিক্ষণীয় বিষয়গুলো খুঁজে বের করা, সেইগুলো থেকে নিজে শিক্ষা গ্রহণ করা। আয়াতুল আহকাম যদি হয় তাহলে সেখানে কি হুকুম আছে সেটা জানা এবং সেই হুকুমকে মানা, এটি হচ্ছে তাফসীরের সার্থকতা। সাহাবায়ে কেরামরা তাফসীরের বিষয়টাকে এভাবেই নিতেন, এভাবেই তারা গ্রহণ করতেন। শুধুমাত্র কিছু ঘটনা বলা হলো আর শোনা হলো, এইটুকুই কিন্তু তাফসীরের সার্থকতা না, বা এটা তাফসীরের উদ্দেশ্য না। তাফসীরুল কোরআনের উদ্দেশ্য সেটাই যেটা সাহাবায়ে কেরামরা বুঝতেন, যে আমরা যখন তেলাও কোনো আয়াত পড়ব সেই আয়াতের মধ্যে কি হুকুম আছে, সেই আয়াত আমাদেরকে কি বলছে, আমাদের কি করতে হবে, আমাদেরকে কি সব কাজ থেকে বিরত থাকতে হবে, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, সেই বিষয়গুলো জেনে নিয়ে সেগুলোকে নিজ জীবনে ইমপ্লিমেন্ট করা, এটাই ছিল সাহাবায়ে কেরামরা তাফসীর বলতে ওই বিষয়টাকে বুঝতেন। অতএব আমরাও এই যে তাফসীরের আলোচনার মূল উদ্দেশ্য হতে হবে আমাদের এটা, আমরা যখন শুনব তাফসীর কিংবা আমরা যখন তাফসীর নিয়ে আলোচনা করব, উদ্দেশ্য হতে হবে এটা যে অবশ্যই আমি আমার রবের কালামকে জেনে শুনে বুঝে সেখানে আমার রব আমার প্রতি তার কী নির্দেশ আছে সেটাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব, সেই অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব, আমার রবের নির্দেশিত পথে আমি আমার জীবন পরিচালনা করব, এবং সেই পথে চলেই আমি আমার সফলতা দিন আমার দুনিয়া এবং আখেরাতের সফলতা আমি অর্জন করব। এটাই হতে হবে তাফসীরের মূল লক্ষ্য। তাফসীর বিষয়ে যখন পড়াশোনা করবেন আলোচনা করবেন তখন এটি হতে হবে মূল লক্ষ্য। নিজ কিছু ঘটনা বর্ণনা করা এটা কোনোভাবেই তাফসীরের লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই মূল নীতির ব্যাখ্যা এসে হোসাইনি রাহিমাহুল্লাহ আরো কিছু বিষয় অ্যাড করছেন এবং বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিয়েছেন উনি। তিনি বলছেন যে কোরআনে করিম, যেমন আল্লাহ আজিজুল কোরআনে করিম ইরশাদ করেছেন যে এই কোরআন হচ্ছে হুদা লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের এই কোরআন হুদা লিন্নাস, মানুষের জন্য এটা হিদায়াত পথ নির্দেশ, ওয়া বাইনাতিন মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট পথ নির্দেশ, বাইনাতিন মিনাল হুদা, মানুষের জন্য হিদায়াত এবং এটা একটা সঠিক সুস্পষ্ট পথ নির্দেশ, ওয়াল ফুরকান, এবং এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয়কারী, পার্থক্য বিধানকারী। কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়, এই কোরআন মানুষের জন্য হিদায়াত এবং এই কোরআনে রয়েছে সুস্পষ্ট পথ নির্দেশ। যখন আমরা এই আয়াতে বিশ্বাস করব অবশ্যই আমাদেরকে আমাদের আমাদের করণীয় হবে যে কোরআনের পথে চলা। কোরআনের পথে চলতে হবে, যদি আমি বিশ্বাস করি যে কোরআন আমাকে সঠিক পথটাই দেখায়, যদি আমি বিশ্বাস করি যে কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়, যদি আমি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হিদায়াত, তাহলে অবশ্যই আমাকে কোরআনের পথই অনুসরণ করতে হবে, এর বাইরে কোনো পথ আমি অনুসরণ করতে পারবো না। এটা হচ্ছে কোরআনের এই আয়াতে বিশ্বাসের দাবি। কেউ যদি শুধুমাত্র এইটুকু বিশ্বাস করলো যে হ্যাঁ কোরআন হিদায়া, কোরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, তো বিশ্বাস করলো ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কিন্তু সে কোরআনের পথে চললো না, মুখে স্বীকার করলো কিন্তু কোরআনের পথে চললো না, কোরআনের সেই পথ নির্দেশগুলো সে অনুসরণ করলো না, তাহলে তাকে কোরআনে বিশ্বাসী বলা যাবে না। আর আমরা যখন এই কোরআনের পথে চলব তখন অবশ্যই আমরা হিদায়তটা পেয়ে যাব। হেদায়তের সাথে সাথে আমরা আরো যে বিষয়গুলো পাব, এই কোরআনের মধ্যে কি আছে, আল্লাহ আজ্জা জেবা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই কিতাব আমি নাজিল করেছি তোমার প্রতি মুবারাকুন, এটা বরকতময় কিতাব, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে এই কিতাবের এই কোরআনের আয়াতগুলো তারা চিন্তা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বুদ্ধিমান সম্প্রদায় যেন এর উপদেশগুলো গ্রহণ করে। অতএব এই আয়াতের মধ্যে এই ইশারা বা এই ইঙ্গিতটুকু, এই স্পষ্ট ইঙ্গিত আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি যে কিতাব আপনার প্রতি নাজিল করেছি এটা মুবারাকুন, এটা বরকতময়, এটা কল্যাণময়। সুতরাং যখন মানুষ কোরআনে করিমের মধ্যে কোরআনে করিম নিয়ে চিন্তা করবে, কোরআনের আয়াতগুলো সে গভীরভাবে উপলব্ধি করবে, অনুধাবন করবে, কোরআনের উপদেশগুলো যখন সে গ্রহণ করবে, তখন তার জন্য সে বারাকা শেষ বারাকা লাভ করবে, কোরআনে সেই বারাকা সে অর্জন করতে পারবে, এবং এই বারাকাটা হবে তার তার হায়াতের মধ্যে বারাকাত আসবে, তার ইলমের মধ্যে বারাকা আসবে, তার আমলের মধ্যে বারাকা আসবে, তার রিজিকের মধ্যে বারাকা আসবে, তার জীবনের মধ্যে বারাকা আসবে। মুবারাকুন, সব দিক থেকে এই কোরআনের মধ্যে বারাকা আছে। প্রয়োজন শুধু যখন আমরা কোরআনকে কোরআন পড়ব, কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করা, অনুধাবন করা, এবং তার উপদেশগুলো গ্রহণ করা, তাহলে বারাকা লাভ করা যাবে। যেহেতু এই কোরআনটা আল্লাহ আজিজুল্লাহ বলছেন যে এটা হচ্ছে বারাকাতময়, এটা বারাকাতময়, এটা কল্যাণময়, এর মধ্যে কল্যাণ আছে। আমাদের পূর্ববর্তী সালাফদের জীবনে যদি জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে তারা দেখা যায় যে তারা কোরআনটাকে ওইভাবেই গ্রহণ করছেন, আর গ্রহণ করার কারণে তারা তাদের জীবন হয়েছে বরকতময়, কল্যাণময়, তাদের জীবন জীবিকা সব কিছুর মধ্যেই বারাকা ছিল, তাদের ইলমের মধ্যে বারাকা ছিল, তাদের আমলের মধ্যে বারাকা ছিল, কারণ লিয়াদাব্বারু আয়াতিহি, এই নির্দেশ তারা অনুসরণ করছেন, তারা কোরআনের বিষয়গুলো ভালো করে উপলব্ধি করছেন, ভালো করে চিন্তা করছেন, এবং কোরআনের উপদেশগুলো ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, তারা কোরআনের উপদেশগুলো গ্রহণ করছেন। যে কারণে সালাফে সালেহিনের জীবনের দিকে আমরা তাকালে কি দেখি, যে সময় কম সময়ের মধ্যে তারা উম্মার জন্য যে খেদমত করে গেছেন, এটা বর্তমান সময়ে কল্পনাও করা যায় না যে এই কম সময়ে কম জীবনের মধ্যে তারা এত কাজ ইসলামের জন্য কিভাবে করলেন। আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, যদি আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যাহাবি রাহিমাহুল্লাহ, ওনাদের জীবনে দেখি যদি আমরা তাকাই, তাহলে ওনারা আমাদের জন্য যে ইলম রেখে গেছেন, দিনের যে খেদমত তারা করে গেছেন, এটা ভাবতে অবাক লাগে যে এই সময়ের মধ্যে কিভাবে তারা এত কাজ কিভাবে করলেন, এটা কি করে সম্ভব হলো। এটার একটাই জবাব যে এগুলা হলো কোরআনে কেরিমের বারাকা, তারা কোরআন নিয়ে কি করছেন, চিন্তা করছেন, অনুধাবন উপলব্ধি করছেন, কোরআনের তারা উপদেশগুলো গ্রহণ করছেন, যে কারণে তাদের জীবন হয়েছে বরকতময়, এটার মধ্যে বারাকা ছিল, এটার মধ্যে কল্যাণ ছিল, কম সময়ের মধ্যে তাদের আউটপুট ছিল অনেক বেশি। আমরা আরো যদি কাছে আমাদের আরো কাছে আরো নিকট নিকট অতীতের দিকে যদি আমরা তাকাই, আমরা শেখ হুসাইনি রাহিমাহুল্লাহ জীবন তার কত দিনের, কত বছরের ছিল, কিন্তু তিনি আমাদের জন্য যত সব কুতুব, যত সব রাসায়েল, তার যত সব ফতোয়া, যে দিনে খেদমত তিনি করে গেছেন এবং যেটুকু আমাদেরকে জন্য রেখে গেছেন, ভাবতেও অবাক লাগে যে এই সময়ের মধ্যে উনি কিভাবে করলেন। ওনার তো কেউ রহবান ছিলেন না, যে সংসার বিরাগী ছিলেন না, ওনাদের বর সংসার সবই ছিল, ছেলে মেয়ে সবই ছিল, এই সব কিছু মেনটেন করার পাশাপাশি ওনারা যে খেদমত করে গেছেন, যে ইলম রেখে গেছেন আমাদের, এটা কিভাবে সম্ভব হয়? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর দিকে যদি আমরা তাকাই, এগুলার জবাব হচ্ছে একটাই, যে এটা কোরআন করিমের বারাকা তারা পেয়েছেন, যে কারণে তাদের ইলমের মধ্যে, তাদের আমলের মধ্যে সবকিছুর মধ্যেই বারাকা ছিল। সারাদিন কাজ করে রাতে তারা কেয়ামুল লাইল করতে পারছেন, রাতে তারা তাহাজ্জুদ করতে পারছেন, রাতে তারা তাদের মাওলার কাছে দোয়া করতে পারছেন। আবার দেখা যায় যে ফজরের সময়ে, ফজরের সালাতে সবার আগে তারা মসজিদে উপস্থিত হতে পারছেন। এই সব কিছু সম্ভব হয় কিভাবে? একজন মানুষের দ্বারা, যখন একজন মানুষ কোরআনে কারিমের বারাকাত লাভ করতে পারে, আমাদের সালাফরা সেই বারাকা তারা লাভ করছেন। আর লাভ করার পিছনে দুটা কি ছিল? একটা হচ্ছে কোরআন লিয়ে দব্বর ও আয়াতি, তারা তদব্বর করছেন কোরআনের আয়াত নিয়ে, ওলিয়াতে জাক্কার, তারা তজক্কুর করছেন, উপদেশ গ্রহণ করছেন কোরআন থেকে, যে কারণে এই বারাকা তারা লাভ করতে পারছেন। সুতরাং আমরাও যদি কোরআনে কারিমের এই যে তাফসির জানার মাধ্যমে আমাদের উদ্দেশ্য যদি হয় এইটুকু, যে আমরা কোরআনের উপদেশ গ্রহণ করব, আমরা কোরআন নির্দেশিত পথে চলব, আমার রব কোরআনে কারিমে কি বলছেন সেটুকু আমি বুঝার, উপলব্ধি করার এবং সেটাকে আত্মস্থ করার, নিজের জীবনে সেটা বাস্তবায়িত করার, বাস্তবায়ন করার জন্য আমি সচেষ্ট হব, এই উদ্দেশ্য নিয়েই আমরা তাফসির শুনব, পড়ব, জানব, তাহলে সেটা সেই জানাটা হবে, এই জানার মধ্যে বারাকা থাকবে। আর যখন আমরা এই বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করব, তখন আমরা দেখব যে বারাকা কীভাবে আসে আপনার কাজের মধ্যে, আপনার রিজকের মধ্যে, আপনার আমলের মধ্যে, আপনার ইলমের মধ্যে, আপনার হায়াতের মধ্যে বারাকা আসবে। এগুলা হচ্ছে তাফসীর, তাদাব্বুর, তাদাব্বুরুল কোরআন, তাদাব্বুরুল কোরআনের ফায়দা। সুতরাং সাহাবায়ে কেরামরা দেখা যায় যে যখন দশ আয়াত তারা তিলাওয়াত করছেন, ওই দশ আয়াতগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করছেন যে এখানে কি বলা হয়েছে। এর জন্য যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সূরাতুল বাকারা বা সূরাতু আল ইমরান, এই এই দুইটা সূরা যখন যারা পড়ে ফেলতেন সমাজের মধ্যে, তাদের সমাজে এদেরকে অনেক সম্মানিত বলে মনে করা হতো। মুসনাদে আহমদের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমাদের মধ্যে যখন কেউ সূরা বাকারা এবং আল ইমরান তিলাওয়াত করত, তখন আমাদের সমাজে তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিতি পেতেন, তাকে সম্মানিত ব্যক্তি মনে করা হতো। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা আনছেন, এবং বুখারি এবং মুসলিমের শর্ত অনুযায়ী বর্ণনাটা বিশুদ্ধ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা আর-রাজুলু মিন্না ইযা তাআল্লামা আশরা আয়াতিন لم يجاوزهن حتى يعرف معانيهن والعمل بهن. আমাদের মধ্যে কেউ যখন দশটা আয়াত শিখে ফেলত কোরআনে কারিমের, তখন সে এই দশটা আয়াত অতিক্রম করত না যতক্ষণ পর্যন্ত না সে এই দশ আয়াতের মানা না বুঝত এবং এই দশ আয়াতের উপরে সে আমল না করত। এই ছিল সাহাবায়ে কেরামদের প্র্যাকটিস, কোরআনের বিষয়ে তাদের কোরআনকে তারা এভাবেই গ্রহণ করছেন। যখন দশটা আয়াত শিখে নিতেন, সাথে সাথে এই দশটা আয়াতের মানা এবং এই দশটা আয়াতের উপরে আমল তারা করতেন, তারপরে তারা এগারো নম্বর আয়াতে যেতেন। যখন এভাবে যখন তাদের মধ্যে কেউ সুরাতুল বাকারা এবং সুরাত আল ইমরান পড়ে নিতেন, তখন তাকে সমাজে সম্মানিত লোক বলে তিনি গণ্য হতেন। কারণ কি, দশ আয়াত পড়ার সাথে সাথে সেগুলোর মানা ভালো করে তারা বুঝতেন এবং ওই দশ আয়াতের মধ্যে যে নির্দেশনাগুলো আসছে সেগুলোর উপরে তারা আমল করতেন। অনুরূপভাবে যখন সুরাতুল বাকারা এবং সুরাত আল ইমরান তাদের পড়া হয়ে যেত, তাহলে উনি একজন সম্মানিত ব্যক্তি হিসাবে বিবেচিত হতেন এবং হওয়াটাই ছিল প্রয়োজন। কারণ সুরাতুল বাকারা আল ইমরান যখন পড়া হয়ে যেত, অবশ্যই সাথে সাথে তারা এই দুই সুরার মানা এবং এর মধ্যে আল্লাহ আজ্জার পক্ষ থেকে যে নির্দেশগুলো আছে সেই নির্দেশগুলোকে তারা অনুসরণ করতেন, বাস্তবায়ন করতেন তাদের জীবনে, যে কারণে সমাজে তাদেরকে সম্মানিত লোক বলে গণ্য করা হতো। এখন আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, যে শত শত না বরং হাজার হাজার হুফাজুল কোরআন আমাদের সমাজে বিদ্যমান, যারা শুধু বাকারা আল ইমরান বাকারা আর আল ইমরান পড়েনি, বরং বাকারা থেকে নিয়ে সুরাতুন নাস পর্যন্ত, সুরাতুল ফাতিহা থেকে সুরাতুন নাস পর্যন্ত যারা মুখস্থ অহরহ পড়তেছে, কিন্তু এই রূপগুলোই আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। আজকে হাফিজুল কোরআনের প্রয়োজন, পরে যখন রমাদান আসে তখন তারাবীহ সালাত পড়ানোর জন্য হাফিজদের ডাক পড়ে। আর যদি এই যে সমাজে কিছু যে সমস্ত বিদআগুলো প্রচলিত আছে, সেই বিদআগুলোর জন্য কেউ মারা গেছে, খাতমে কোরআন পড়ানো বা এ ধরনের বিদআতি উপলক্ষে কোরআন খাতমের প্রয়োজন যদি হয়, তখন ওই হফাজদের ডাক পড়ে, নতুবা তারা সারা বছরই উপেক্ষিত থাকেন। কেন তারা উপেক্ষিত, এর এই প্রশ্নের প্রথম উত্তর হল যে এই উপেক্ষিত হওয়ার পিছনে তারা নিজেরাই দায়ী। কারণ প্রথমত তারা কেবল হেজ করছেন, তারা এর মায়নাটা বুঝেননি। আর দ্বিতীয় বিষয়টা যে এই কোরআনে কারিমের উপরে তারা কতটুকু আমল করতে পারছেন সেটা তারা জানেন এবং আল্লাহ আজ্জা জেলা সবচেয়ে বেশি জানেন। যদি এই দুইটা বিষয় তারা হেফজের সাথে সাথে এই দুইটা বিষয় নিশ্চিত করতে পারতেন, যেটা সাহাবায়ে কেরামরা করতেন, যে দশ আয়াত পড়ার সাথে সাথে তারা ওইগুলোর মানা বুঝতেন এবং সেগুলোর উপরে আমল করতেন, যদি সেটা হতো, তাহলে যেখানে সাহাবায়ে কেরামদের সমাজে বাকারা, সুরাতুল বাকারা এবং সুরাতু আল ইমরান পড়ার পরে তারা সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য হতেন, তাহলে আমাদের হুফাজরা সুরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস পর্যন্ত সারাটা পড়ার পরে কেন তারা সমাজে সম্মানিত হতে পারবে না? এরা তো অনেক বেশি সম্মানিত হওয়ার কথা, কিন্তু তারা উপেক্ষিত থাকার পিছনে ওই দুইটা কারণ। অধিকাংশ হুফাজুল কোরআন যারা আছে এবং আমাদের দেশের যে তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলোর যে সিস্টেমটা, এই সিস্টেমটাই তাদেরকে এই বারাকা লাভ থেকে বঞ্চিত করছে। তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলোতে কেবল কোরআন মুখস্থ করানো হচ্ছে, তারা শুধু ওই পাখির মতো মুখস্থ করছে, কি বলতেছে কি পড়তেছে তারা কিছুই বুঝতেছে না। যে কারণে তাহফিজুল কোরআন, শত শত তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, ওইগুলা থেকে ছাত্ররা বের হচ্ছে, কোরআন ঠিকই তাদের মুখস্থ আছে, সুন্দরভাবে তারতিলের সাথে তাজবিদের সাথে তারা কোরআনে কারিম পড়তে পারতেছে, তেলাওয়াত করতে পারতেছে, কিন্তু তারা এর অর্থ আদৌ বুঝতেছে না। আর যেখানে অর্থ বুঝতে পারতেছে না সেখানে কোরআনের নির্দেশগুলোকে নিজের জীবনে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা তো খুব সহজেই বোঝা যায়। যে কারণে হফাজুল কোরআনরা সমাজে উপেক্ষিত, এবং এর জন্য তারা যেমন দায়ী ঠিক এমনিভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাও দায়ী। তাহফিজুল কোরআন, কোরআন মুখস্থ করানোর সাথে সাথে যদি কোরআনকে বোঝানোর ব্যবস্থা থাকতো, যে একটা স্টুডেন্ট কোরআন মুখস্থ করবে, সুরাতুল ফাতিহা মুখস্থ করবে, পড়ার সাথে সাথে এই সুরাতুল ফাতিহার মানাটা সে বুঝবে, এই সুরাতুল ফাতিহাতে কি বলা হয়েছে ওইটার উপরে সে আমল করবে। যেমন ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, এই আয়াতের মানাটা যখন সে বুঝবে এবং এটার উপরে যখন সে আমল করবে, করতে যাবে, তখন তার দ্বারা, এই ছাত্রের দ্বারা, এই হাফিজুল কোরআনের দ্বারা কখনো তাওহীদ বিরোধী কোনো কাজ সংগঠিত হতে পারবে না। কারণ সে এটা বুঝতেছে যে সে বলছে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। এই হাফিজুল কোরআন দ্বারা কখনো তাওহীদ বিরোধী কিছু হবে না, হতে পারবে না, কারণ ফাতিহার অর্থটা সে বুঝছে এবং সে এটাকে তার বাস্তব জীবনে সে এটার উপরে আমল করতেছে। সুতরাং সে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইবে না, অন্য কারো কাছে ইস্তিআনা ইস্তিআজা কোনো কিছুই সে তলব করবে না, আল্লাহ আজ্জা জাল্লা ব্যতীত অন্য কারো ইবাদত সে করবে না। সেই ইবাদতটা যবেহের মাধ্যমে হোক, নাজরের মাধ্যমে হোক, বা সুজুদের মাধ্যমে হোক, কিংবা তাজিমের মাধ্যমে হোক, কোনোভাবেই সে অন্য কারোর প্রতি তার তাজাল্লুল প্রকাশ করবে না। আমাদের সমস্যা হচ্ছে যে একদম গোড়াতেই আমাদের গলত, সিস্টেম গুলাতেই হচ্ছে আমাদের ভুল। নতুবা আমাদের দেশে যে পরিমাণ হাফিজুল কোরআনরা আছে, এই সমাজ বিনির্মাণের জন্য বা এই সমাজের সংস্কারের জন্য এই হফাজরাই যথেষ্ট হতো, তারাই হতো সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর ইয়াউমুল কিয়ামাতে তো তারা সম্মানিত অবশ্যই হতেন। তো এর জন্য তাফসিরুল কোরআন, আজকে দেখা যায় যে আমাদের সমাজে প্রায় সারা বছর ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলগুলো হয়। এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ দেখা যায়। তাফসির মাহফিলগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে। আমাদের সমাজের মুফাসসিরিনে কেরাম ওনারা তাফসিরও করতেছেন, কিন্তু তাদের গোড়াতেই গলত। প্রথমত আমি ওই আলোচনায় যাচ্ছি না যে ওনারা কি তাফসির করতেছেন, যদিও বেশিরভাগ আমাদের মুফাসসিরিনরা সেই সমস্ত আজে বাজে সব নানা ঘটনাগুলো, যে ঘটনাগুলো হয়তো একদম জাইফ কিংবা বানানো বানোয়াট, যে এই ঘটনাগুলো বর্ণিত আছে, ওই ঘটনাগুলো নিয়ে এসে ওনারা আলোচনাকে মুখরোচক করার চেষ্টা করেন। বেশিরভাগ মুফাসসিরদের স্বভাবটাই হচ্ছে এটা, ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই হয়তো কিছু লোক ভালো আছেন যারা সঠিক বর্ণনাগুলোকে সামনে রেখে তাফসির করার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগের অবস্থাই হচ্ছে ওইটা, আলোচনাকে তাফসিরটাকে মুখরোচক করার জন্য নানা বানোয়াট ঘটনা নিয়ে আসা। এবং সবচেয়ে বড় যে সমস্যা হলো যে এই তাফসির মাহফিলে আগন্তুক যারা আছে, শ্রবণকারী যারা আছে এবং তাফসির যারা করতেছে, তারা নিজেরাই জানে না যে এই তাফসির মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি, এই তাফসিরের উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি। এর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে মুফাসসির সে নিজে যেভাবে জানে না অজ্ঞ, যারা শুনতেছে তারা তো অবশ্যই অজ্ঞ। যে কারণে তাফসির মাহফিল বেধ্বংসে হচ্ছে, একই আপনি দেখবেন যে মানে এক দিনের মধ্যে অনেক জায়গায় তাফসীর মাহফিল। যদি তাফসীর তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যদি হতো, তাহলে আমাদের সমাজের চেহারাটা বদলে যেত। এই সমাজে শিরক, এই সমাজে বিদআ, এই সমাজে কুসংস্কার, এই সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার কোনো কিছুই থাকতো না। কারণ তাফসীরের প্রতি দল মত নির্বিশেষে মানুষের আগ্রহের কম নেই, আগ্রহের কমতি নেই। যখনই কোনো জায়গায় দেখা যায় যে তাফসীর মাহফিল, অসংখ্য লোক সমাগম হয়। এতে বোঝা যায় কি যে তাফসীরের প্রতি মানুষের আগ্রহ আছে, কিন্তু সেই আগ্রহটাকে কাজে লাগানো যাচ্ছে না। কারণ কি, এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তারা জানে না। তারা হয়তো এটুকু বুঝে যে ওইখানে গেলে কিছু মুখরোচক ঘটনা শোনা যাবে, মুফাসসিররা আমাদের সমাজের, আমাদের দেশের যে সমস্ত মুফাসসিররা, তারা খুব সুন্দরভাবে হয়তো এই বিষয়গুলো উপস্থাপন করবেন, বাস সাময়িকভাবে তারা এতে আনন্দ উপভোগ করবে, তারপরে শেষ। যে কারণে তাফসীরের পরে হুজুর কি বলছে, মুফাসসির কি বলছে, সেটা উপস্থিত কেউই আসলে ঠিক মতো বলতে পারবে না। হয়তো মুখরূপচক দুই একটা ঘটনা তারা মনে রাখবে, এইটুকুই। এটা তো কোনোভাবেই তাফসীরের উদ্দেশ্য না। সাহাবাই কেরাম আমরা তাফসীরটাকে এইভাবে গ্রহণ করেনি। অতএব এই প্রথম যে মূলনীতিটা, কায়দাটা, এটা আমাদের বিশেষভাবে স্মরণ রাখা দরকার। এবং বিশেষ করে এই প্রেক্ষাপটে যখন আমরা তাফসীর নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, উদ্দেশ্য যেন এটিই হয় যে আমরা কোরআনের মানা বুঝব এবং এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। যেটুকু করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং এতে করে যদি দেখা যায় যে আপনারা শুধুমাত্র মাত্র কয়েকটি ছোট্ট সুরার, সুরাতুল ফাতিহা, সুরাতুল ইখলাস কিংবা এরকম ছোট কয়েকটি সুরার তাফসীর আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি, আল্লাহ আজ্জা জল এর দ্বারা আপনাদের এবং আমাদেরকে বারাকা দান করবেন। এর দ্বারা আপনি আল্লাহ আজ্জা জল আপনাকে ইজ্জা দেবেন। যেভাবে সাহাবায়ে কেরামরা ইজ্জত লাভ করছিলেন, এই কোরআনই তাদেরকে ইজ্জত দিছিল। সুতরাং এই কোরআন তাদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য যেভাবে সম্মানের কারণ ছিল, এটা আমাদের জন্য, এটা এবং কেয়ামত পর্যন্ত আগন্ত সবার জন্য এই কোরআন সম্মানের কারণ, সম্মান লাভের কারণ। আমরা যদি ইজ্জত লাভ করতে চাই, এই কোরআনের দ্বারাই ইজ্জত লাভ করতে হবে। আমরা যদি বারাকা লাভ করতে চাই, তাহলে এই কোরআনের দ্বারাই বারাকা লাভ করতে হবে। আমাদের সালাফরা যেভাবে এই কোরআনের দ্বারা বারাকা লাভ করছিলেন, আমরাও এই কোরআন দ্বারাই আমরা বারাকা লাভ করতে পারব। শুধুমাত্র কাজ হচ্ছে আমরা যেন সঠিক দরজা দিয়ে আসি, বিউটা মিন আবওয়াবিহা, সঠিক দরজা দিয়ে আসতে হবে। তাহলেই সফলতা লাভ করা যাবে। দ্বিতীয়ত এটা হচ্ছে ইমাম নাসির আস-সাদি রাহিমাহুল্লাহর বর্ণিত প্রথম কায়দা। আমরা আরেকটা বিষয়ে আজকে আলোচনা করি, আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা শেষ করব। সেটা হচ্ছে যে কোরআন কাকে বলে, কোরআন, কোরআনের পরিচয় কি। কোরআন হলো কালামুল্লাহিল মুজিজ, আল্লাহর অলৌকিক বাণী। সর্বশেষ নবীর প্রতি যেটি নাজিলকৃত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং মুসহাফের মধ্যে যেটি লিখিত আমাদের কাছে মুতাওয়াতির সনদে, বিশুদ্ধ ধারাবাহিক সনদে যেটি আমাদের কাছে বর্ণিত, যেটি তিলাওয়াতের দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায়, যেটি সূরাতুল ফাতিহা দ্বারা যেটার শুরু এবং সূরাতুন নাসের মাধ্যমে যার সমাপ্তি, এই হল কোরআনের পরিচিতি। কোরআন হল আল্লাহর অলৌকিক বাণী, যেটি সর্বশেষ নবীর উপরে নাজিলকৃত জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে, জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে সর্বশেষ নবীর প্রতি নাজিলকৃত, যেটি মুসহাফের মধ্যে লিখিত, আমাদের কাছে বিশুদ্ধ ধারাবাহিক সনদে বর্ণিত, যার তিলাওয়াতের দ্বারা, যার তিলাওয়াত হচ্ছে ইবাদা, বা যেসব তিলাওয়াতের দ্বারা আল্লাহর নৈকট্য কামনা করা যায়, আর যে গ্রন্থখানি সূরাতুল ফাতিহা দ্বারা শুরু এবং সূরাতুন নাস দ্বারা শেষ। কোরআনের এই পরিচিতির বিষয়ে উলামায়ে কেরাম, উসুলিয়ীন সবাই একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই কোরআনকে আল্লাহ আজ্জা জাল্লা নাজিল করেছেন মানব জাতির সংবিধান হিসেবে, মানব জাতির হিদায়তের জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সেই কথার সত্যতার প্রমাণ হিসাবে, রাসূলের নবুয়ত এবং রিসালতের সত্যতার প্রমাণ হিসেবে কোরআন, প্রমাণ হলো কোরআন। এই কোরআন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির প্রতি একটি চ্যালেঞ্জ। তো কোরআনে কারিমের এই পরিচিতিটা আমাদের জানা রাখতে হবে, যাতে করে কোরআন এবং কোরআন ছাড়া অন্য যেগুলো, যেমন হাদিস, এগুলোর মধ্যে আমরা যেন পার্থক্য নির্ণয় করতে পারি, যেটি কোরআন না সেটিকে যেন আমরা কোরআন মনে না করি, কিংবা কোরআনের দ্বারা আমরা যে আমাদের যা উদ্দেশ্য হবে অন্য কিছু দ্বারা যেন আমাদের সেই উদ্দেশ্য না হয়। আমরা সব গ্রন্থকে, কোরআনকে যদি একটা গ্রন্থ হিসাবে আমরা দেখি এবং অন্যান্য গ্রন্থগুলোকে যদি গ্রন্থ হিসাবে দেখা যায় এবং সবগুলোকে যদি একাকার করে নেই, তাহলে তো কোরআনকে অন্য সব গ্রন্থের সমান করে নেওয়া হলো। সুতরাং কোরআন এবং যেটা কোরআন না, এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য অবশ্যই কোরআনের পরিচয় জানতে হবে, যে কোরআনটা কি। কোরআন হচ্ছে আল্লাহ আজ্জা জাল্লার কালামুল্লাহ, আল মুজিজ, এটা একটা মুজিজা, আল্লাহর কালাম এটা মুজিজা, এটা এটা মুজিজ। সমগ্র মানুষ যে কোরআনের চ্যালেঞ্জের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, কোরআনে কারিমের মতো একটা আয়াত তৈরি করার সাধ্য কোনো মানুষের নেই, কিয়ামত পর্যন্ত কারো সাধ্য হবে না। আল্লাহ আজ্জা জাল্লা এই চ্যালেঞ্জ করছেন এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত অব্যাহত। আজও বোধহয় কোরআনের ন্যায় কোনো আয়াত কেউ তৈরি করতে পারেনি এবং পারবেও না। সুতরাং কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম এটা আল্লাহ যেভাবে কি আজলি, আবাদি, চিরন্তন, ঠিক তেমনিভাবে আল্লাহর বাণীটাও চিরন্তন। এটা কি না, মাখলুক না, এটা সৃষ্ট না, এটা নবসৃষ্ট না। আল্লাহ যেভাবে চিরন্তন, আল্লাহর বাণীটাও চিরন্তন। সুতরাং কোরআনে কারিম হল আল্লাহর অলৌকিক চিরন্তন এক বাণী। রাসূলুল্লাহ জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত, যে কোরআনের তিলাওয়াত দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায়, অর্থাৎ যার পাঠের দ্বারা সওয়াব কামনা করা হয়, যে কোরআনটা মুসহাফের মধ্যে লিখিত আছে, আমাদের কাছে বিশুদ্ধ সনদে বর্ণিত আমাদের কাছে পৌঁছিয়েছে এবং যে কোরআনের শুরু হচ্ছে, যে মুসহাফের শুরুটা হচ্ছে কি দিয়ে, সূরাতুল ফাতিহা দিয়ে, এবং তার সমাপ্তি হচ্ছে সূরাতুন নাস দিয়ে। মোট কথা, সূরাতুল ফাতিহা দিয়ে শুরু, সূরাতুন নাস দিয়ে শেষ। মুসহাফের মধ্যে যা লিখিত আছে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর নাযিলকৃত আল্লাহর কালাম। যে কালামের পাঠের মাধ্যমে তিলাওয়াতের দ্বারা সওয়াব কামনা করা হয়, আল্লাহর নৈকট্য কামনা করা হয়, এটা হচ্ছে কোরআনে কারীমের পরিচিতি। এই পরিচিতি থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যে কিতাবে থাকবে না সেটাকে কোনোভাবেই কোরআন বলা যাবে না, এটাকে কোনোভাবেই কোরআন বলা যাবে না। এখন যদি কেউ বলে যে কোনো কোনো নতুন কেউ যদি দাবি করে যে তার কাছে ওয়াহি আসছে, আল্লাহ কিছু নাজিল করছেন, তাহলে সেটা কোরআন বলে গণ্য হবে না, কারণ ওয়াহির পথ বন্ধ হয়ে গেছে। আর আমরা যদি মেনেও নেই এটা তর্কের খাতিরে, ওয়াহির পথ একদম পরিপূর্ণ পরিপূর্ণরূপে রুদ্ধ, কোনো শয়তান যদি দাবি করে যে তার কাছে ওয়াহি আসছে, তাহলেও তার এই তার কাছে নাজিলকৃত ওই বিষয়টা কোরআন হিসেবে গণ্য হবে না, কারণ কোরআন এটা নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং কোনো শয়তান যদি অন্য কিছু দাবি করে তাহলে সেটা তার শয়তানি ওয়াহি ছাড়া আর কিছু হবে না। আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা সব কামনা করা হয়, আল্লাহর নৈকট্য কামনা করা হয়। অন্য কিছুর তিলাওয়াতের দ্বারা সব কামনা করা যাবে না। এর কারণ হলো যে কোরআনে কারীম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। সুতরাং আল্লাহর বাণী দ্বারা, আল্লাহর বাণী পাঠের দ্বারা কেবল আল্লাহর কাছে সব কামনা করা যাবে, আল্লাহর নৈকট্য কামনা করা যাবে। অন্য কিছুর দ্বারা, অন্য কিছুর তিলাওয়াত, কেউ যদি হয়তো একটা ধরেন হয়তো ফাতহুল বারি পড়লো, কেউ হয়তো আরো অন্যান্য যে সমস্ত ইসলামী যে সমস্ত কুতুবগুলো আছে সেগুলা কেউ পড়লো, ওইগুলার দ্বারা কিন্তু সে তিলা মানে এটার দ্বারা সে সওয়াব কামনা করতে পারবে না, যে ওইগুলার তিলাওয়াত দ্বারা সে সওয়াব কামনা করতে পারবে না। অথচ কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের দ্বারা সে সওয়াব কামনা করবে, আল্লাহ নৈকট্য কামনা করবে, প্রত্যেকটা হরফের দ্বারা সে দশটা সওয়াব লাভ করতে পারবে। কিন্তু এই বৈশিষ্ট্য তো কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের তিলাওয়াতের দ্বারা দশটা সওয়াব লাভ করা যাবে এবং এর দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যাবে, এর বাইরে অন্য কোনো গ্রন্থের তিলাওয়াতের দ্বারা আল্লাহ নৈকট্য বা সওয়াব কামনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এইটাও যদিও এটা এক প্রকার ওয়াহি, এটাও ওয়াহি, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকু যে কোরআনে কারীমের আলফাজ এবং মানে, তার শব্দ এবং অর্থ দুইটিই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, শব্দ এবং অর্থ দুটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, যে কারণে কোরআনে কারীমের লফজের তিলাওয়াতের দ্বারা সওয়াব লাভ করা যায়, কারণ এটা মিন ইনদিল্লাহ, তার লফজ এবং মানা, তার শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, হাদিস এটাও এক প্রকার ওয়াহি, ওইটার মানাটা অর্থটা কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, কিন্তু তার শব্দ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হাদিসের শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার অর্থটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে। সুতরাং কোরআনে কেরিমের তিলাওয়াতের দ্বারা যেভাবে সব কামনা করা যাবে, হাদিসের তিলাওয়াতের দ্বারা, হাদিস পাঠের দ্বারা সেভাবে সব কামনা করা যাবে না। এখন এখানে একটা বড় সমস্যা, যে সমস্যাটা আমাদের সমাজে প্রকটভাবে বিদ্যমান। কোরআনে কেরিমের এই যে বৈশিষ্ট্য বা এই যে পরিচয় যেটা আমরা বললাম, আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিহি আন তারিকি জিব্রিল বা বিওয়াসিতাতি জিব্রিল আলাইহিস সালাম, কোরআনের এই পরিচয়ের বিষয়ে ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম সবাই একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তিনি হানাফি হন, শাফিঈ হন, মালিকি হন, সালাফি হন, খলাফি হন, সবাই কোরআনের এই পরিচয় সম্পর্কে একমত। হাদিসের যে পরিচয় যেটা আমরা বললাম, যে হাদিস তার অর্থটা হচ্ছে আল্লাহ আজ্জাল্লার পক্ষ থেকে এবং তার শব্দগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ংকৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসের এই পরিচয় সম্পর্কেও সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। কোরআনে কারীমকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। হাদিসকে বলা হয় ওয়াহি গাইরু মাতলু, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু দুঃখের বিষয় হল কোরআনের এই পরিচয়টাকে সবাই স্বীকার করেন, হাদিসের এই পরিচয়টাকে সবাই স্বীকার করেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত না থাকা সত্ত্বেও আমাদের সমাজে কোরআনে কারীমের খতম থেকে হাদিসের খতমকে গুরুত্ব দেয়া হয় অনেক বেশি। কোরআনের খতম থেকে বুখারি খতম কিংবা বুখারি খতমকে গুরুত্ব দেয়া হয় অনেক বেশি। এখন তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আপনারা নিজেরাই নিজের মুখে এইটুকু স্বীকার করেন যে হাদিস হচ্ছে ওয়াহি গাইরু মাতলু, গাইরু মাতলুর মানা কি? গাইরু মুতাআব্বাদিন বিতিলাওয়াতিহি, যেটার তিলাওয়াতের দ্বারা ইবাদত বা আল্লাহর নৈকট্য কামনা করা যায় না, সেটাই হচ্ছে গাইরু মাতলু। হাদিসের আলফাজগুলো আল্লাহর আল্লাহর কালাম না, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, মানাটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে কিভাবে আপনারা কোরআন খতমের পাশাপাশি বা কিংবা এর থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে হাদিস খতমকে, হাদিসের খতম আপনারা করতে পারেন? আজকে বিভিন্ন মাদারিসগুলোতে বাংলাদেশের প্রায় সবগুলো মাদ্রাসাতে বুখারি খতমের যে প্রথা চালু, এটা কিসের ভিত্তিতে? অথচ আপনারা নিজেরাই বলতেছেন যে এর তিলাওয়াতের দ্বারা, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা যায়, সব কামনা করা যায়, কিন্তু হাদিসটা হচ্ছে গাইরু মাতলু, এটার দ্বারা সব কামনা করা যায় না। হ্যাঁ, আমরা এইটুকু অস্বীকার করছি না যে যদি কেউ হাদিস পাঠ করে তাহলে অবশ্যই সে হয়তো যখনই বলবে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে। এইটুকুর দ্বারা দুরুদ পাঠের সব যেটুকু সেটা সে লাভ করবে, কিন্তু হাদিস তিলাওয়াতের দ্বারা আল্লাহ নৈকট্য কামনা করা, যেভাবে কোরআনের তিলাওয়াতের দ্বারা ডিরেক্টলি আল্লাহ নৈকট্য কামনা করা যায়, হাদিসের তিলাওয়াতের দ্বারা ওইভাবে নৈকট্য কামনা করার তো কোনো সুযোগ নেই। তাহলে কেন কোরআন খতমের পাশাপাশি বা কোরআনের তিলাওয়াতের পাশাপাশি হাদিসের তিলাওয়াতটাকে আপনারা সমান্তরালে নিয়ে আসেন কেন, এবং এটা এটা কেন সমান্তরালে নাই হোক, যে কোনো বালা মুসিবত যখন কারো উপরে পড়ে, আপনারা সিস্টেম চালু রাখছেন যে বড় কোনো সমস্যা হলে এখানে বুখারী খতম। সুবহানাল্লাহ, আপনারা কি বলতে পারবেন যে হাদিসের এক একটা শব্দে পাঠের মাধ্যমে 10টা সওয়াব পাওয়া যাবে? কিংবা আপনারা কি এটুকু বলতে পারবেন যে হাদিসের একটা হরফ পড়ার পরে একটা সওয়াব পাওয়া যাবে? এই বিষয়ে আপনারা কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত আছে যে কেউ যদি হাদিসের একটা হরফ পাঠ করে তার জন্য একটা হরফের পরিবর্তে একটা নেকি সে লাভ করবে? 10টা তো দূরের কথা। তাহলে বড় কোনো সমস্যা যদি তার প্রতি পড়ে, তাহলে তাদেরকে বুখারি খতম করার জন্য আপনারা কেন এনকারেজ করেন? আর এনকারেজ করেন বা নাই করেন, আপনারা কেন সেটা পড়বেন? এটা আপনাদের প্রতি, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা। অথচ আপনারা নিজেরাই স্বীকার করতেছেন যে এটা হচ্ছে ওয়াহিলের মতলব। যদি কোরআন কোনো নেক আমলের ওসিলা দিয়ে যদি আপনারা বিপদ আপদে আল্লাহর কাছে দোয়া করতে হয়, তাহলে তো সেটা কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে, তিলাওয়াতের দ্বারা এটাকে নেক আমল মনে করে এটার ওসিলা দিয়ে আপনারা দোয়া করেন। কারণ প্রত্যেকটা হারফের পরিবর্তে 10 নেকি আপনারা লাভ করতে পারতেছেন, এটা নিশ্চিত। তো সেই সওয়াবগুলোর বা সেই আমলের সালেহগুলার ওসিলা নিয়ে দোয়া করেন। তো মূল কথা হচ্ছে যে ওনারা কোরআন ওয়াহি মাতলু আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি এটাকে স্বীকার করেন। হাদিস সম্পর্কে ওনারা এটা স্বীকার করেন যে এটা গায়র মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, এটা ওয়াহি গায়র মাতলু, এটা স্বীকার করেন। কিন্তু তারপরেও কোরআনের তিলাওয়াতের ন্যায় তারা হাদিসের তিলাওয়াতের সিস্টেমকে তারা জারি রাখছেন এবং দুইটা দ্বারাই তারা আল্লাহ নৈকট্য কামনা করেন। সুবহানাল্লাহ, বিষয়গুলো হচ্ছে আসলে এগুলা বোঝার বা অনুধাবনের বিষয়। হয়তো যারা এই কাজগুলো করতেছেন বেশিরভাগই এই হাকিকতটা ওনারা উপলব্ধি করতে পারছেন না বা ওইটা নিয়ে তারা চিন্তা করতেছেন না। সঠিকভাবে না বোঝার বা উপলব্ধি অনুধাবন না করতে পারার কারণেই সেটা হচ্ছে। আমি বলবো না যে সেটা তারা তাদের অজ্ঞতার কারণে, অজ্ঞতার কারণে যদি হতো তাহলে তো তারা হাদিসের এই সঠিক যে পরিচয়, হাদিসের পরিচয় সম্পর্কে সঠিক বিষয়টাকে তারা গ্রহণ করতেন না। তারা হয়তো বলতেন যে কোরআন যেভাবে ওয়াহি মাতলু, হাদিস যেভাবে ওয়াহি মাতলু, আলহামদুলিল্লাহ, তারা সেটা বলছেন না। তারাও আমাদের সাথে একমত, সবার সাথে একমত, ইজমা এই বিষয়ে, ওয়াহির মাতলু। কিন্তু ওই যে তারা যে আমলটা করতেছেন বাস্তবে গিয়ে কিন্তু তারা এই পরিচয়টাকে হারিয়ে ফেলতেছেন। মুখে যা বলতেছেন কার্য তো সেটা প্রমাণ করতে পারছেন না। তো এইটা কি কারণে হতে পারে? হতে পারে যে এটা শয়তানের বসবাসের কারণে হতে পারে, হয়তো হতে পারে যে সত্যটাকে শয়তান তাদেরকে ভুলিয়ে দিচ্ছে, কিংবা হতে পারে যে এখানে দুনিয়াবী বা জাগতিক কোনো স্বার্থের কারণে তারা ওই সত্যটাকে ভুলে যাচ্ছেন। এর বাইরে অন্য কোনো কারণ নেই। জাগতিক স্বার্থ সেখানে থাকতে পারে যে কোরআনে কারিমের খতম পড়ে তারা হয়তো 500 থেকে 1000 টাকা 2000 টাকা তারা পান, সেখানে একটা বুখারি খতম যদি হয় তাহলে ওইখানে তাদের অনেক অনেক বেশি টাকা, 40-45 হাজার টাকা, 1 লক্ষ টাকার মতো কিন্তু একটা বুখারি খতমে তারা পান। সুতরাং এখানে জাগতিক স্বার্থ আছে। সুবহানাল্লাহ, জাগতিক স্বার্থের কারণে আপনি একটা সত্যকে বেমালুম ভুলে যাবেন, হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামকে আপনি কালামুল্লাহর সমান করে নেবেন বা এর থেকে বেশি গুরুত্ব দিবেন, এটা তো হতে পারে না। এটা কি কোনো, এটা কি ইমানের দাবি? এটা কি ইসলামের দাবি? সুতরাং এই হাকিকতগুলো বোঝার চেষ্টা করা উচিত যে আমরা আসলে বলছি কি এবং কি করছি। আল্লাহকে ভয় করা উচিত আমাদের প্রত্যেকেরই এবং সত্যটাকে জানার সাথে সাথে এই সত্যকে গ্রহণ করা মানা প্রয়োজন। সত্যকে সত্য বলে বললাম, সত্য স্বীকার করলাম, মুখে স্বীকার করলাম যে এটা ঠিক, কিন্তু কার্যত এর বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে সত্যকে স্বীকারকারী হিসাবে সে গণ্য হবে না, বরঞ্চ সত্যকে অস্বীকারকারী বলেই সে গণ্য হবে। তো এই বিষয়গুলা, এই হাকিকতগুলা বোঝার তৌফিক আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে দিন।
এবং প্রত্যেকটা বিষয়কে তার সহস স্থানে রাখার তৌফিক তোমাদেরকে দিন। কোরআন এবং সুন্নার ব্যাপারে আল্লাহ আজ্জা জেল আমাদেরকে সেই পথ অনুসরণের তৌফিক দিন যে পথ অনুসরণ করেছেন আমাদের সালাফে সালেহিনরা, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা বারাকা লাভ করতে পারবো। আল্লাহ আজ্জা জেল সেই তৌফিক আমাদেরকে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহুম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম
নাম শেখ, বারাকাল্লাহু ফিকুম,
জাযাকুম আল্লাহু খাইরা, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।